আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
বিদেশ মন্ত্রী হিসেবে প্রথম ভারত সফরে ফের তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে সরব হতে পারেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ। তার এবারে ভারত সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শেহেলি সাবরি। তিনি বলেছেন, বিদেশ মন্ত্রীর আসন্ন সফরে ভারত বাংলাদেশ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, যার মধ্যে থাকবে দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বিদ্যুৎ খাতে সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, কানেক্টিভিটি, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এসব বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয় আলোচনায় থাকবে, এর মধ্যে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, 7-9 ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ। এটাই হবে তার প্রথম কোনো দ্বিপাক্ষিক সফর। এবার দেশের খবর। খুব দ্রুত 150 কোটি জনসংখ্যার গণ্ডি ছুঁয়ে ফেলার পথে রয়েছে ভারত। এই আবহে অন্তর্বর্তী বাজেটে জনসংখ্যার বৃদ্ধি এবং জনবিন্যাসে পরিবর্তনের ফলে যে সমস্যা তৈরি হয়েছে তা কিভাবে মোকাবিলা করা যায় তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে কমিটি ওই সমস্যাগুলো সমাধানে নিজেদের সুপারিশ সরকারকে জমা দেবে। বিজেপি একে সময় উপযোগী সিদ্ধান্ত বললেও বিরোধীদের বক্তব্য, ভোটের মুখে মূলত সংখ্যালঘুদের কোণঠাসা করার লক্ষ্যে ওই পদক্ষেপ করেছে নরেন্দ্র মোদী সরকার। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে 2019 সালে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বক্তৃতায় পরিবার ছোট রাখার পরামর্শ দিয়েছিলেন। তার মতে, সকলের জন্য উপযুক্ত শিক্ষা স্বাস্থ্য সুনিশ্চিত না হলে দেশ সুখী হতে পারে না। এই অবস্থায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন,
সোসাইটাল চেঞ্জেস, দ্য গভর্নমেন্ট উইল ফর্ম আ হাই পাওয়ার্ড কমিটি ফর অ্যান এক্সটেনসিভ কনসিডারেশন অফ দ্য চ্যালেঞ্জেস আরাইজিং from fast population growth and demographic changes. The committee will be mandated to make recommendations for addressing these challenges comprehensively in relation to the goal of Vikasit Bharat.
অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি রুখতে সরকার কমিটি গড়লেও এর সঙ্গে আরো কিছু দিক তুলিয়ে দেখা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। কেন্দ্রের অর্থমন্ত্রকের সমীক্ষা জানাচ্ছে, ভারতের জন্মের হার ক্রমশ কমায় দেশের জনসংখ্যায় বয়স্কদের হার বাড়ছে। ভারতের মতো দেশে জন্মহার যদি 2.1 থাকে তাহলে জনসংখ্যা 1 থাকার কথা, কিন্তু 2021 সালের পর ওই জন্মহার 2-এর নিচে নেমে এসেছে। পশ্চিমবঙ্গ এবং দক্ষিণের রাজ্যগুলো জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়ায় সেসব রাজ্যে জন্মহার দাঁড়িয়েছে 1.6-এর কাছাকাছি, যার ফলে স্বাধীনতার 100 বছরে দেশের 1/4 বাসিন্দার বয়স 60-এর বেশি হবে। কার্যত বয়স্কদের দেশে পরিণত হওয়ার দিকে এগোবে ভারত। এদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার অব্যাহতি পরেই হেমন্ত সরেনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা ইডি। বন্ধু গ্রেপ্তারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে গর্জে উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে 2 দিনের ধর্ণা কর্মসূচি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিজেপির কথায় কেন্দ্রীয় এজেন্সি একটা নির্বাচিত সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র করছে, এটা প্রতিহিংসামূলক ষড়যন্ত্র। হেমন্তকে গ্রেপ্তারের সময় তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন জেলা সফরে। শান্তিপুরের সভা থেকে তিনি বলেছেন, তাকে জেলে পুরলেও তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন।
ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। চোরেদের জমিদার জোরদার, চোরের মায়ের বড় গলা।
এর মধ্যে মুর্শিদাবাদ এবং বীরভূমে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রায় পদে পদে অসহযোগিতা এবং বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। সবার অনুমতি না দেওয়া থেকে রোড শোতে হাত পর্যন্ত নাড়ানো যাবে না বলে পুলিশের তরফে নির্দেশ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী।
যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় কোথাও আমরা মাইক ব্যবহার করিনি, যদি পরীক্ষার্থীদের অসুবিধা হয় তার জন্য তিনি কোনো বক্তব্যও রাখলেন না। বড় অদ্ভুত লাগছে যে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ঘরের ভেতরে, তখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে গেলে অসুবিধাটা কোথায় বুঝতে পারছি না। আমরা কোনো ঢোল ঢাল ব্যান্ড পার্টি তো বাজাচ্ছি না, আমরা কোথাও কোনো মাইক বাজাইও নি।
এর পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে অন্যায় যাত্রা হিসেবে দিল্লিতে বিবৃতি দিয়েছেন।
আমাদের সঙ্গে তো কিছু মতবিরোধের বিষয় চলছে, এই সিপিএম কে নেওয়া না নেওয়া, সিপিএম এর ভূমিকা রাজ্যতে, কংগ্রেসের ভূমিকা, সেই বিষয়গুলো আগে নির্ধারিত হোক, তারপরে পরবর্তী পদক্ষেপ ভাবা যাবে। এবং হওয়ার দায়িত্ব পুরোপুরি কংগ্রেস দলকে গ্রহণ করতে হবে। তাদের জাতীয় নেতৃত্ব যে সময় রাইজ টু ডকেশন হওয়ার কথা ছিল তা তারা হয়নি বা হচ্ছে না।
এবং একই সঙ্গে কংগ্রেসের ডাকা ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের যোগ না দেওয়ায় রাজনীতির জল ঘোলা হচ্ছে। সেই জল ঘোলা আরো বেড়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যে, যেখানে তিনি বলেছেন কংগ্রেসের সঙ্গে তার দলের জোট না হওয়ার জন্য দায়ী বামপন্থী দল সিপিএম।
বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়বো, তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি, সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, এটা মাথায় রাখতে হবে।
স্বভাবতই এরপর কংগ্রেস নীরব থাকলেও মুখ খুলেছেন সিপিএম এর নেতারা। বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করেছেন, কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, সেই সব উদাহরণ টেনে সরাসরি বলা হচ্ছে বিরোধী ইন্ডিয়া জোটকে ভাঙতে তৃণমূল নেত্রীকে ব্যবহার করছে নরেন্দ্র মোদীর দল, যা এখন দিনের আলোর মতো স্পষ্ট। সিপিএম এর রাজ্য সম্পাদক এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম বলছেন,
মমতা ব্যানার্জি সিপিএম এর ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসকে গাল দিচ্ছে। উনি বারবার বলছেন যে কংগ্রেস দল একটা বিশাল সর্বভারতীয় দল, সিপিএম কি তত শক্তি আছে নাকি, আমরা নাকি কংগ্রেসকে পরিচালনা করছি, কারণ তৃণমূলকে আরএসএস পরিচালনা করছে, উনি এরকম মনে করেন, এরকম হয়। কিন্তু যে সব দল নিজের দলকে পরিচালনা করে, তো তৃণমূলকে আরএসএস পরিচালনা করে, এরকম প্রশ্ন।
এরপরই বিরোধী ইন্ডিয়া জোটকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক সময়ে প্রচুর আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন রাজ্য বিধানসভায় বিজেপির নেতা শুভেন্দু অধিকারী।
মমতা ব্যানার্জি এখানে সিপিএম কে বাঁচিয়ে রাখতে চান, তার কারণ হচ্ছে যাতে ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূল কংগ্রেস 40% কম ভোট পেয়েও জিততে পারে। আর এখন সিপিএম কংগ্রেসকে একটু গালাগালি দেওয়ার কারণ হচ্ছে যাতে অ্যান্টি গভর্নমেন্ট ভোটটা, অ্যান্টি মমতা ভোটটা ভাগ হয়ে যায়। তাই সিপিএম কংগ্রেসকে মমতা ব্যানার্জি চেষ্টা করছে প্রাসঙ্গিক করার জন্য।
আর শেষ খবর, দুর্নীতি বিরোধী লড়াইয়ে বিশ্বের প্রথম সারির দেশগুলোর ধারে কাছেও নেই ভারত। 2023 সালের বিশ্ব দুর্নীতি সূচক বা করাপশন পারসেপশন ইন্ডেক্স বা সিপিআই 180 দেশের যে তালিকা প্রকাশ করেছে তাতে ভারতের স্থান 93। বস্তুত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই এর বার্ষিক রিপোর্ট জানাচ্ছে গত এক বছরে দুর্নীতির ক্ষেত্রে ভারতের স্থান আরো নিচের দিকে নেমে গেছে। 2022 সালে এই রিপোর্টে ভারতের স্থান ছিল 85। অর্থনৈতিক স্বচ্ছতা বা অস্বচ্ছতা নিয়ে বিভিন্ন সূচকের উপর সমীক্ষা চালিয়ে তৈরি রিপোর্ট জানাচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ ডেনমার্ক, পরের তিনটে স্থান যথাক্রমে ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এবং নরওয়ে। জার্মানির বার্লিন ভিত্তিক ওই দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থার রিপোর্ট বলছে অর্থনৈতিক স্বচ্ছতা নিরিখে দক্ষিণ এশিয়ার কয়েকটি পড়োশী দেশও ভারতের চেয়ে এগিয়ে। দুর্নীতির পাশাপাশি ভারতে মৌলিক অধিকারে সরকারি হস্তক্ষেপেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে।
এরকম স্টোরি আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।